الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله প্রিয় ভাই ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখছেন আশা করি আপনারা মহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখবেন। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনি লাইক কমেন্টস এবং বিশেষ করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। এতে করে ইনশাআল্লাহ যদি কেউ শুনে আগ্রহ নিয়ে দেখে এরপর সে যদি আমল করে সাবাব আপনিও পেয়ে যাবেন, আমি তো অবশ্যই পাবো ইনশাআল্লাহ তাআলা। দরুদে পাকের ফজিলতের মধ্যে আসছে আল্লাহ পাকের পেয়ারা রসুল নূরানি নবী দরদি নবী মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ পড়ো, তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ, যে দরুদ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে থাকে সে দরুদ আমরা কেন পড়বো না? আমরা নিঃসন্দেহে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নেহেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনন্য ব্যক্তিত্ব, প্রত্যেক ওলি আল্লাহ বুজুর্গই অনন্য। তাদের সিরাত, তাদের জিন্দেগি, তাদের হায়াত, তাদের ওয়াক্ত যদি আপনি দেখেন কোনো না কোনো এমন কিছু আমল, এমন কিছু দৃষ্টান্ত তারা করে গিয়েছেন যার কারণে তারা এই পৃথিবীর মধ্যে অতুলনীয় হয়েছেন, অনন্য হয়েছেন। তা আজকে আমরা আপনাদেরকে জানাবো হযরত দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই বা হযরত দাতা গঞ্জবক্স আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই, যার নাম আপনারা অনেকেই শুনেছেন। তো ইনার তো জিন্দেগির অনেক পার্টস রয়েছে, অর্থাৎ ওনার জিন্দেগির অনেক অধ্যায় রয়েছে ইনার চরিত্রের মধ্যে। তবে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন যেটার জন্য তিনি তাকে আমরা অনন্য ব্যক্তিত্বের অধিকারী বলতে পারি সেটা হচ্ছে যে আদবের শিক্ষা। আদব কেমন করা লাগে, আদব কেমন হওয়া উচিত, সে বিষয়ে তিনি কী দৃষ্টান্ত স্থাপন করেছেন সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানব। প্রথমে আসুন আমরা আদবের গুরুত্ব সম্পর্কে কিছু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মুবারক থেকে ইরশাদে মুবারাকা আমরা চাইলে শুনতে পারি এবং আদব কাকে বলে সে সম্পর্কে আমরা জানতে পারি। হযরত দাতা আলী গঞ্জবক্স আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন আদব এর ব্যাপারে তিনি বলেন তিনটি বিষয় উল্লেখ করেছেন। নাম্বার ওয়ান, আদব কাকে বলে। প্রথম আমাদের জানতে হবে আদব কাকে বলে, আদবটা। নাম্বার দুই, আদবের প্রকারভেদ। নাম্বার তিন, বিভিন্ন ধরনের জীবন আদব। কাশফুল মাহজুব শরীফের এই অধ্যায় থেকে দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা ও কিছু উপদেশ আমরা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়ে কেরামকে ভালোবাসার, মোহাব্বত করার সে তৌফিক দান করুক। আসলে দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই ইনি অত্যন্ত দক্ষ একজন ট্যালেন্ট আলিম ছিলেন, অনেক কিতাব লিখেছেন, কিন্তু আফসোস তার কিতাবগুলো হয়তো আমরা পাওয়ার মতো পাচ্ছি না বা আমাদের নিকট এখনও পৌঁছায়নি। তার কিতাব, তার একটি অসাধারণ কিতাব কাশফুল মাহজুব, যেটার সম্পর্কে বলছিলাম, যেটা এখনও পাওয়া যায়। কাশফুল মাহজুব মূলত সেটা ফার্সি ভাষার মধ্যে লেখা, এর উর্দু অনুবাদও বাজারে পাওয়া যায়। কাশফুল মাহজুব এমন একটি অসাধারণ কিতাব যা বড় বড় সুফিয়া কেরামগণ পড়তেন এবং তাদের সাকরেদ যারা রয়েছে ইনাদেরকে পড়াতেন। কাশ অর্থ হলো খোলা আর মাহজুব এর অর্থ হলো পর্দার আড়াল, পর্দার আড়ালে থাকা জিনিস। গুনাহের কারণে অন্তরে যে ময়লা জমে যায় সুফিয়া কেরাম তাকে হিজাব বলেন। এভাবে কাশফুল মাহজুব এর অর্থ দাঁড়াবে অন্তরের পর্দা খোলার কিতাব, অন্তরের যে পর্দা সেটা খোলার কিতাব। নিজামুদ্দিন আউলিয়া বলতেন যার কোনো পীরে কামিল নেই সে যেন কাশফুল মাহজুব পড়েনে পীরে কামিল পেয়ে যাবে। তাহলে নিজামুদ্দিন আউলিয়া ভারতবর্ষের অনেক বড় ওলি, তিনিও কাশফুল মাজও পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। তো এর আলোকে ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। আদব শেখাচ্ছে আমার দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাই, যার কারণে তিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন। দাতা আলী হাজবিরি, হযরত দাতাগঞ্জে বখশ আলী হাজবিরি রহমতুল্লাহ আলাই বলেন, সমস্ত দিন ও দুনিয়ার কাজের সৌন্দর্য আদবের মধ্যে নিহিত। দিন এবং দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য বলেন, আখিরাতের সৌন্দর্য বলেন, এগুলার সৌন্দর্যটা মূলত আদবের মধ্যে আছে। প্রত্যেক ব্যক্তির জন্য তার মর্যাদা অনুযায়ী আলাদা আলাদা আদব রয়েছে। ভদ্রতা, সুন্নাত এবং সম্মানের সুযোগ, সম্মানের সুরক্ষা আদবের মধ্যে হয়। আল্লাহ পাক কুরআনুল করিমে সূরা তাহরিমের 6 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। তো সাহাবায়ে কেরাম, সাহাবিয়ে রসুল, সুলতানুল মুফাসসিরিন হযরত আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর আবশ্যক যে তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এটা কীভাবে হবে? তোমরা কীভাবে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে সে আগুন থেকে বাঁচাতে পারো? এর উপায় হলো তোমরা নিজেরাই দিনের জ্ঞান অর্জন করো এবং তোমাদের পরিবার পরিজনকে দিনের জ্ঞান শিখাও, নিজেরাও আদব শিখো, তোমাদের পরিবার বর্গকেও আদব শিক্ষা দাও। তো মুসলমানদের প্রিয় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তাইবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সন্তানের উপর তার বাবা এবং মার হক হলো যে সে তার একটি সুন্দর নাম রাখবে এবং তাকে উত্তম আদব শিখাবে। উত্তম আদব, তা আদবটা হচ্ছে মেন। আর ওলি আল্লাহ তো আদবের মধ্যেই ছিলেন, আর দাতা আলী হাজবিরি আদবকে বেশি গুরুত্ব দিয়েছেন। তো আদব হলো বন্দেগীর, আমরা বলি না ইবাদত বন্দেগি, তো বন্দেগীর মূল হচ্ছে আদব। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে উপস্থিত হলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে চলে যেতেন, তখন আল্লাহ পাক প্রথমে যে কথাটি তাকে ইরশাদ করলেন, সূরা তহার 12 নং আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় আমি তোমার রব এবং তুমি আপন জুতা খুলে ফেলো। আমি তোমার রব, তুমি আপন জুতা খুলে ফেলো, নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা তোয়া এর মধ্যে এসেছো। যেমন আমরা তুর পাহাড় বলি তোয়া, ওটা হচ্ছে তোয়া। তো মুফাসসির কেরাম বলেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতুসসালামকে নালাইন শরীফ ইনার জুতা মোবারক খোলার আদেশ দিয়েছেন। এর একটি কারণ ছিল যে বাদশাহ দরবারে জুতা খুলে উপস্থিত হওয়াটাই হচ্ছে আদব। আল্লাহ পাক তো আহকামুল হাকিমিন, হযরত মূসা আলাইহিস সালাতুসসালাম কায়েনাতের সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হয়েছেন এবং উপত্যকাটিও পবিত্র। আদেশ হলো যে হে মূসা, আপনার দয়ের প্রতিপালক আর তার বরকতময় উপত্যকার আদবে জুতা তুমি খুলে ফেলো। সুবহানাল্লাহ, যে একজন আল্লাহর প্রেমিকের জন্য, যে আল্লাহকে ভালোবাসে, যে বন্দেগি করতে চায়, তার জন্য প্রথম শর্ত, প্রথম কন্ডিশন হচ্ছে মানুষ উচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য তাকে আদব বলা হতে হবে। হযরত জালাল বসরি রহমতুল্লাহ বলে, ইমানের দাবি হলো যে বান্দা শরীয়তের উপর আমল করবে, যে শরীয়ত জানে না সে কামিল ওয়ালা হতে পারে না। শরীয়ত আদব শিখায়, সুতরাং যে আদব জানে না তার ইমানও কামিল নয়, সে শরীয়তও জানে না। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ বলেন, যে বা যার আদব নেই তার দিন নেই। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর দয়া করে আমরা আদবওয়ালা হই, কারণ আদবওয়ালাদেরকে আল্লাহ পাক পছন্দ করে। এখন দাতা আলী হাজবিরি আদব শেখাচ্ছেন আমাদেরকে, আসুন আমরা দাতা আলী হাজবিরি আদব শেখানোর ক্ষেত্রে কি অনন্য ভূমিকা রেখেছেন। তিনি বলেন, আদবের তিনটা প্রকার রয়েছে, তিন ধরনের। প্রথম হলো আল্লাহ পাকের আদব, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্ব রাখে আল্লাহ পাকের ব্যাপারে আদব করা। যেমন যে অনেক বড় দুনিয়ার যেই হোক না কেন, সে তো আল্লাহর বান্দা, সে ডাক্তার তো সে পরে ডাক্তার, সে তো আল্লাহ পাকের বান্দা। যে বড় আলিম সে তো পরে আলিম, আল্লাহ পাকের তো বান্দা। যে ইঞ্জিনিয়ার সে তো পরে ইঞ্জিনিয়ার, সে তো আল্লাহ পাকের বান্দা। যে মনে করেন অনেক বড় উচ্চ মর্যাদার সমাসীন হয়েছে, সেটা তো সমাসীন হওয়াটা পরে, প্রথমত সে আল্লাহ পাকের বান্দা। তো আল্লাহ পাকের বান্দা হওয়ায় আদবের প্রতি খেয়াল রাখা উচিত আল্লাহর ব্যাপারে। আচ্ছা, বান্দা হওয়ার আদব অনেক। ইমাম শারানি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লিখেছেন, যেখানে অনেক বন্দেগীর আদব বর্ণনা করা হয়েছে, যে একটা কিতাব, তো ওনার এক কিতাবের মধ্যে তিনি লেখেন, বান্দা হওয়ার একটি আদব হলো বান্দা সব সময় নিজের মনোযোগ আল্লাহ পাকের দিকে রাখবে, নিজের অ্যাটেনশনটা আল্লাহ পাকের দিকে রাখবে নিয়মিত। যেমন নিয়ামত পেল, ধন দৌলত পেল, সন্তান সন্ততি পেল, সুখ শান্তি পেল, যে কোনো নিয়ামত, এবং সে নিয়ামত পাওয়ার পরে সে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ পাকের দিকে, সেটা যে আমার আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ পাকের সর্ব অবস্থায় সে খেয়াল করবে। তো সর্ব অবস্থায় আল্লাহ পাকের হক আদায় করতে থাকবে, সে সবসময় আল্লাহ পাকেরই আকাঙ্ক্ষায় থাকবে, যে কারণ সব নিয়ামত ভাণ্ডার আমি জগতের মধ্যে যা পেয়েছি তা আল্লাহ পাকের কুদরতের পক্ষ থেকে পেয়েছি, আল্লাহ পাকের মাধ্যমে পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। বান্দা সবসময় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে, এটা হচ্ছে আল্লাহ পাকের ব্যাপারে আদব করা। তার প্রতিটি সিদ্ধান্তকে মনে প্রাণে গ্রহণ করে, সেটা আপনার বুঝে আসুক কিংবা বুঝে না আসুক, ফয়সালা যখন আল্লাহর মেনে নিতে হবে। দুঃখ আসছে, পেরেশানি আসছে, মুসিবত আসছে, যে আমার রব আমার জন্য ভালো ফয়সালাটাই করবে, এটা মেনে নিতে হবে। যা তিনি দেন তাতে খুশি থাকবে, যা পেলাম না তার জন্য দুঃখ অভিযোগ করবে না, সুখ পেলে অবাধ্য হবে না, আল্লাহ পাকের সন্তুষ্টির আকাঙ্ক্ষায় থাকবে। আল্লাহ পাক আমাদেরকে নিজের ইবাদত বন্দেগীতে আল্লাহ পাকের দিকে মনোবেশন করার, আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন। দাতা গঞ্জে বক্স আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছে, আমরা যাতে আল্লাহওয়ালা হই, আল্লাহ পাকের ব্যাপারে আদব করার ব্যাপারে। এমনি বলে আমি আল্লাহকে আদব করি কিন্তু আমার চাল চলনে এটা আদবের মধ্যে নাই, তাহলে তো হলোই না। আচ্ছা, এক পীর সাহেব এর ঘটনা আপনাদেরকে বলি। তার বয়স্ক মুরিদদের পরিবর্তে তিনি তার তরুণ যারা মুরিদ রয়েছে তাদেরকে বেশি সম্মান প্রদর্শন করতেন। পীর সাহেব তার মুরিদদের প্রতি সম্মান প্রদর্শন করতেছে, দেখেন কেমন। তো সেটা যারা বয়স্ক ছিল তারা সেটা মানতে পারলো না, যে আমরা তো অনেক মুরিদ আছি, যারা তরুণ আছে তাদের প্রতি তিনি স্নেহ দিচ্ছেন, তাদেরকে সম্মানের চোখে দেখতেছেন, তো তারা সেটা বুঝতে পারলো না। তো বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, এখানে তা আপনার অনেক মুরিদ আছে, আপনার এত মুরিদের ভিতরে আপনি এ তরুণকে আপনি মহব্বত করছেন, তার প্রতি সম্মান প্রদর্শন করছেন, এর কারণটা কি? তো বলছে, আসলে আমি আমার এই মুরিদ আদব এবং বুদ্ধিতে তোমাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ, তার বুদ্ধির কারণে আদবের কারণে আমি তাকে সম্মান করি, তাকে আমি স্নেহ করি, যে গুণগুলো সেটা অন্যদের মধ্যে নেই। তা সে তোমাদের একটা আমি জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ফয়সালা দিচ্ছি। যে পীর সাহেব কিছু পাখি আনলেন, সকল মুরিদকে একটি একটি পাখি ডিস্ট্রিবিউট করলেন, একটি ধারালো ছুরি সবাইকে দিয়ে দিলেন, বলেন এমন একটি জায়গায় তোমরা গিয়ে এই পাখিটা তোমরা জবে করো যেখানে তোমাদের দেখার মতো আর কেউ নেই, এমন একটা জায়গা প্লেস তোমরা নির্ধারণ করে সেখানে তোমরা এই পাখিটা জবাই করে আমার কাছে নিয়ে আসো। এখন সবাই একই কাজ করলো, যে পাখিটা পীর সাহেবের হুকুম মোতাবেক যাকে যে পাখি দিছে সেটা জবাই করে পীর সাহেবের দরবারে হাজির করলো। কিন্তু ওই তরুণ যুবক যা বুদ্ধিমান ছিল, যে আদবওয়ালা ছিল, সে কী করলো, সে জীবিত পাখিটা আবার নিয়ে আসলো। কিরে সবাই আমার হুকুম পালন করলো, তুমি এটা কী করলে? বলে, আপনি তো বলেছেন এমন জায়গায় গিয়ে সেটাকে জবাই করো যে পাখিটাকে যে কেউ দেখতে পাবে না, আমি যেখানে যাচ্ছি আমার স্মরণ চলে আসছে, আমার আল্লাহ তো আমাকে দেখছেন, আমি পৃথিবীর কোন জায়গায় যাব, আমি কোন স্থানে যাব যেখানে গিয়ে আমি এটা জবাই করতে পারি, কারণ আমার রব আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো এখন দেখুন পীর সাহেব আর এবার জিজ্ঞেস করলেন যে যে দেখুন এতগুলো মানুষের মধ্যে সে কেমন দক্ষ বুদ্ধি এবং আদবওয়ালা, সে আল্লাহর ব্যাপারে আদব করছে। তো সেজন্য তোমাদের সবার থেকে সে একটু আলাদা। এবং সবার চোখের পর্দা খুলে গেল এবং সবাই ক্ষমা চাইলেন। তো আরজ করলেন, সত্যি এই তরুণ এই সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ। আচ্ছা, নিজের সাথেও আদব রক্ষা করতে হবে। আজ পর্যন্ত আমরা এটা শুনে আসছি যে অন্যদের ব্যাপারে আদব করতে হবে, কিন্তু কখনো কি এটা শুনেছেন যে নিজেদের ব্যাপারে আদব করতে হবে? তো দাতা আলী হাজবেরি আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, শেখাচ্ছেন যে অন্যদের তো আদব করতে হবে, তার সাথে সাথে পাশাপাশি নিজেদের ব্যাপারে নিজেদের আদব করতে হবে। কেন বা করতে হবে না? কারণ আমাদের এই শরীর, আমাদের এই বডি, আমাদের এর আমাদের প্রাণ, সব কিছু আমাদের নয়, বরং আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ইমান থেকে কোনো বা নিশ্চয় হয় আল্লাহ মুসলমানদের নিকট থেকে তাদের সম্পদ ও জীবন খরিদ করে নিয়েছেন। আল্লাহ মুসলমানদের নিকট থেকে তাদের সম্পদ এবং জীবন, আমাদের জান এবং মাল, এগুলো আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। এখন মুফাসসির কুরআন হাকিমুল মন মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের আলোকে বলেন, মুমিনের উচিত মনে করা যে আমি এবং আমার সম্পদ আল্লাহ পাকের কাছে বিক্রি করে দিছি, এগুলো বিক্রি হয়ে গেছে, আমার কোনো জিনিস আমার নয়। নিজের প্রতিটা অঙ্গ, প্রতিটা মুহূর্ত, প্রতিটি সম্পদকে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী শুধু ব্যবহার করবে, নতুবা খেয়ানতকারী হবে। জানা গেল আমাদের এই জান আমাদের নয়, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। আমাদের সেজন্য আল্লাহ পাকের দেওয়া আমানত আত্মহত্যা আপনি করতে পারবেন না, শরীর অঙ্গ কর্তন করে ফেলতে পারবেন না, নিজেকে নিজে আপনি কষ্ট করতে দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার দেওয়া এই বডি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নিয়ামত। এটা শুধু নিয়ামত নয়, সেটা আমাদের জন্য, সবার জন্য এক প্রকারের আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। তো দেখুন দাতা আলী হাজবেরি আমাদেরকে ওই গাইডলাইনগুলো দিচ্ছে যেগুলো আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। তাহলে অন্যের ব্যাপারে আদব করা, তাহলে প্রথমে আসতে আল্লাহর ব্যাপারে আদব করতে হবে, এখন তো এবং নিজের ব্যাপারে আদব করতে হবে। এবং আরেকটা বললাম কি, অন্যদের তো মানুষ আদব করে, নিজের ব্যাপারে খেয়াল করে না। আমার ইচ্ছা মতো আমি চলবো, আমার আমাকে বলার কে, আমার ব্যাপারে মাথা ঘামানোর দরকার কি? না রে ভাই, আপনি আপনার বলতে কিছু নেই, নিজের বলতে কিছু নেই, সব আল্লাহর দেওয়া। তো সেভাবে নিজেকে তৈরি করতে হবে। তো দাতা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেন তিন নম্বরে যে জীবনের বিভিন্ন আদব তিনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। সো ইনি অনেক অনন্যের অধিকারী, আদবের ব্যাপারে শিষ্টাচার তিনি আমাদেরকে শিখাচ্ছেন, আদব আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। তো দাতা আলী হাজবির অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তো তৃতীয় প্রকার হলো মানুষের সাথে মিলামেশা, উঠা বসা, এগুলোর সময় আদবের প্রতি খেয়াল রাখা। এ স্থানে দাতা হুজুর রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন আদব বর্ণনা করেছেন। আচ্ছা, উত্তম সঙ্গী আপনি সিলেক্ট করবেন, এটা খুবই জরুরি। মানুষের সাথে মানুষের স্বাভাবিক মেলামেশা হয়, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ সবসময় ন্যাক সঙ্গ অবলম্বন করবে, খারাপ সঙ্গ থেকে সর্বদা দূরে থাকবে। দাতা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, নফসের অভ্যাস হলো তার সঙ্গীদের থেকে আরাম পায়, যে ধরনের মানুষের সঙ্গে বসে তাদের অভ্যাস গ্রহণ করে। আসলে দেখবেন যে মদের বারে বসে সে মদদি হয়ে যায়, মদ পানকারে হয়ে যায়, যে জোয়াটির সাথে বসে আস্তে আস্তে সে জোয়াটি হয়ে যায়। তো বুঝতে হবে এগুলা। তো সম্পর্কটা এ কারণে আমাদের খেয়াল রাখতে, আউলিয়ে কেরামের সাথে যদি বন্ধুত্ব হয় তো তাদের বন্ধুত্বের হকের প্রতি মনোযোগ দেন এবং মরিদদেরকেও উৎসাহ দিয়ে থাকেন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করেন। মাশায়েখদের কাছ থেকে বন্ধুত্বের আদব শেখা, তার উপর আমল করা, সেটা ফরজের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমাদের প্রত্যেকের দেখা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করছে, বন্ধুত্বটা কার সাথে করছে। বন্ধুটা যদি ভালো না হয় তাহলে তো হবে না। কাশফুল মাহজুব, এর মধ্যে দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই লিখেন, এক ব্যক্তি তাওয়াফ সময় শুধু এই দোয়া করছিল, কে আল্লাহ পাক আমার বন্ধুদের নেককার বানিয়ে দাও। কেউ তাকে জিজ্ঞেস করলো, তুমি এই স্থানে তুমি নিজের জন্য দোয়া করছো না কেন, শুধু তোমার বন্ধুদের জন্যই দোয়া করছো? সে ব্যক্তি খুব চমৎকার উত্তর দিল, বলল, আমি তো ফিরে আমাদের বন্ধুর কাছেই যাব, আমি এখান থেকে ফিরে তো আমার বন্ধুদের কাছে যাব, তারা যদি নেককার হয় আমিও নেককার হয়ে যাব, আর যদি তারা খারাপ হয় তবে তাদের মন্দ স্বভাবের প্রভাবটা আমার উপরও পড়বে, তা আমি আমার বন্ধুদের জন্য দোয়া করছি। এটাই হচ্ছে আদব। তো খাওয়া দাওয়ারও আদব আছে, মেহমানদারের আদব আছে, সব কিছুর মধ্যে আদব রয়েছে। দেখেন দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাই প্রতিটা কিছুর আদব শিক্ষা দিতে গিয়ে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু আদব তিনি গাইডলাইন দিচ্ছেন। দাতা হুজুর বলেন যে মানুষ খাবার ছাড়া তো চলতে পারে না, তবে খাবার গ্রহণের শর্ত হলো খাওয়া দাওয়ায় ভাড়াবাড়ি না করা, অর্থাৎ খুব বেশি না খাওয়া। কারণ যে পেট ভরার চিন্তা থাকে তার গুরুত্ব ও দাম সেটাই যা পেট থেকে বের হয়। হযরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি গিয়েও জিজ্ঞাসা করেছিলেন, আপনি ক্ষুধার্ত থাকার প্রতি এত জোর কেন দিচ্ছেন? তো তিনি উত্তর দিলেন, কারণ যদি ফেরাউন ক্ষুধার্ত থাকতো সে কখনো খোদা দাবি করতো না, যদি কারণ ক্ষুধার্ত থাকতো সে এভাবে খারাপ আচরণ করতো না। অর্থাৎ মূলত তারা পেট ভর্তি করে খাওয়ার কারণে তাদের অভ্যাসের মধ্যে খারাপ দিকগুলো বেশি আসছিল, আর আল্লাহকে ভুলে গিয়েছিল। তো খাবার মধ্যে এটা আদব রয়েছে যে একা খাবে না, সে অন্যদেরকেও তাতে অংশীদার বানাবে, দস্তারখানে চুপ করে বসে থাকবে না, সুযোগ বুঝে ভালো কথা বলবে, বিসমিল্লা পড়ে খাওয়ার শুরু করবে, খাবার পানি ইত্যাদি সে ভদ্রতার প্রতি খেয়াল রাখবে। দাতা আলী হাজবেরি আমাদেরকে সুন্নতের প্রতি আমল করার ব্যাপারে সুবহানাল্লাহ উৎসাহ দিচ্ছেন। দেখুন না, ওলি আল্লাহগণ বুজুর্গগণ আমাদেরকে খুব সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। এবার আসুন দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, যেহেতু আমরা শুনছিলাম, উনি আমাদেরকে খুব সুন্দর সুন্দর গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। যেমন যারা অজ্ঞ, অজ্ঞদের অজ্ঞতার উপর ধৈর্য ধারণ করার এটার মধ্যে পুরস্কার রয়েছে। যারা মূর্খ অজ্ঞ মানুষ তাদের থেকে তাদের অজ্ঞতার উপর আমাদেরকে সবর করতে হবে। তো শাইখুল মাশাইখ হযরত দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাই তার কাশফুল মাহজুব শরীফের মধ্যে তিনি এক অনন্য শিক্ষণীয় ঘটনা রেখেছে, আমি আপনাদের সম্মুখে সামারিটা বলার চেষ্টা করছি। তিনি বলেন, একবার আমার একটা সমস্যা দেখা দিয়েছিল, আর এর আগেও আমার ওপর একই রকম সমস্যা আসছিল। তা আমি সে সময় হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে উপস্থিত হয়েছিলাম, যার বরকত আমার সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছিল। এবার যখন আমার সমস্যা দেখা দিল, আমি হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির নূরানি মাজার শরীফে হাজির হলাম, 3 মাস পর্যন্ত মাজার শরীফে উপস্থিত ছিলাম, প্রতিদিন 3 বার গোসল, 30 বার ওযু করতাম, পবিত্রতা এবং আদবের প্রতি সম্পূর্ণ আমি খেয়াল রাখতাম, কিন্তু আমার সমস্যার সমাধান হলো না। কুদরতের হয়তো এটাই মঞ্জুর ছিল যে এবার ওলির মাজারে হাজির হয়ে নয়, বরং অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। প্রতিটা বিষয়ে আমি বাইজিদ বুস্তামীর মাজার শরীফে যাই, এখন আলহামদুলিল্লাহ আমি সমাধান পাই, কিন্তু এই বিষয়টা আমি এত কিছু করার পরেও আমি সলভ করতে পারছি না। তো মনে হলো যে এটার হয়তো কুদরতের একটা ফাইসালা, যে এটাই যে মঞ্জুর, তুমি এখন মাজার শরীফ থেকে বের হো, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের মাধ্যমে তুমি এটা সলভ। তিনি বললেন, যখন দুশ্চিন্তা দূর হলো না, তখন আমি খোরাসান যাওয়ার সিদ্ধান্ত নিলাম। খোরাসানে যাওয়ার পর একটি গ্রামে পৌঁছালাম, সেখানে একটি খানখা দেখতে পেলাম। আমরা বললাম খানখা শরীফ, খানখা দেখতে পেলাম। আগের যুগের আউলিয়া কেরামগণ মাদ্রাসা ইবাদতগাহ তৈরি করতেন, সেখানে তারা তাদের মুরিদদের প্রশিক্ষণ দিতেন। সম্ভবত এই কারণে দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি রাত কাটানোর জন্য সে খানকাতে গমন করেছিলেন, কিন্তু ওখানকার অবস্থা ছিল ভিন্ন। ওই খানকায় যারা থাকত তারা ইবাদতকারী ও আলিম ছিল না, তারা ছিল অজ্ঞ, দুঃচরিত্রবান ছিল। দাতা আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণ মুসাফিরদের মতো আমার কাছে কোনো মালামাল ছিল না, শরীরে কষকষে পোশাক ছিল, হাতে লাঠি ও উজুর জন্য পানি ছিল। আমার অবস্থা দেখে তারা আমার সাথে হাসাহাসি করলো, কারণ তারা তো অজ্ঞ মানুষ, তারা এক তো অজ্ঞ, দুশ্চরিত্রা ইবাদতের কাছেও নেই। তা আমার এই অবস্থা দেখে তারা আমার সাথে হাসাহাসি করতেছে। রাত হয়ে গেছিল এবং সেখানে রাত কাটানোটা জরুরি ছিল, তাই জায়গা না থাকা সত্ত্বেও আমি সেই খানকার মধ্যে রয়ে গেলাম। তারা আমাকে নিচতলায় থাকতে দিল এবং নিজেরা উপরের তলায় চলে গেল। খাওয়ার সময় হলে তারা মেহমানদারির আদবের প্রতি কোনো খেয়ালই রাখল না। আমাকে ছত্রাক পড়া শুকনা রুটি দিল, নিজেরা সুস্বাদু খাবার খেতে লাগলো। পাশাপাশি আমাকে নিয়ে ঠাট্টাও করতে লাগলো। খাবার পর তারা তরমুজ খেলো, ডিমের কুশ আমাকে ছুঁড়ে মারলো, দেন বেয়াদব টাইপের আর কি। মোট কথা, যতদূর সম্ভব তারা আমাকে কষ্ট দিল, আমাকে অপমান করলো, আমাকে ধৈর্যের সাথে এসব কিছু আমাকে সবর করতে হলো, সহ্য করতে হলো আমাকে। ব্যাস শুধু তাদের এই আচরণের প্রতি ধৈর্য করার বরকতে আল্লাহ তাআলা আমার প্রবলেম সলভ করে দিয়েছেন। যে জিনিসটা আমি প্রবলেমে পড়লে, সমস্যায় পড়লে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বারগায় হাজির দেওয়ার সাথে সাথে সমাধান হয়, কুদরতের কি নিজাম, এই সমস্যাটা সমাধান হচ্ছিল না। আমি যখন খোরাসানে গেলাম, ওই যে কানকাতে অবস্থান করলাম, কিছু দুশ্চরিত্র লোকের অসহ্য আচরণের পরেও আমি সবর করার কারণে আল্লাহ পাক আমাকে আমার প্রবলেম সলভ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেজন্য যারা অজ্ঞ মানুষ, অজ্ঞ জ্ঞানী নয়, অজ্ঞদের অজ্ঞতার উপর ধৈর্য ধারণ করা, এটা একটি আদব। এটা দাতা আলী হাজবিরি রহমতুল্লাহ আলাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে বলেন আমাদের উচিত এমন লোকদের কথা, তাদের কার্যকলাপ, খারাপ আচরণে ধৈর্য ধারণ করা, তাদের খারাপের উত্তর ভালোর মাধ্যমে দেওয়া, এটি ধৈর্যের একটি নেকি এবং অনেক সময় ধৈর্যের বরকতে অনেক বড় বড় সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেন। এখন অজ্ঞ মানুষ বুঝে না, আমাকে হুটহাট কিছু বলে ফেললো, আমাকে মন্দ বলতে শুরু করলো, তাদের মন্দ বলার কারণে আমি তাদেরকে মন্দ বলা শুরু করে দিলে আমি কিন্তু ফেলেই যাচ্ছি। তো দাতা আলী হাজবিরি আমাদেরকে আদব শিখিয়ে জানিয়ে দিয়েছেন, যতগুলো আপনার সাথে যেমন আচরণ করুন না কেন, আপনি সবরের মধ্যে থাকেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ওলি আল্লাহগণ অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, আপনি যদি অনন্য ব্যক্তিত্বের অধিকারী হতে চান তো আদব নিজ শিখুন, অপরকে শিখান। দাতা আলী হাজবিরির নসিহত এবং পদ্ধতি অবলম্বন করি। দাওয়াত ইসলামের 163টি সুন্নত এবং আদব, বিভিন্ন সুন্নত এবং আদবের উপর রিসালা পুস্তিকা রয়েছে মাকতাবাতুল মদিনা থেকে, এগুলো আপনারা সংগ্রহ করুন। উঠা বসা চলা ফেরা কথাবার্তা চাল চলন প্রতিটা সুন্নত তো আমাদের শিখতে হবে। আর প্র্যাকটিক্যাল যদি চান তো কাফেলায় সফর করতে হবে, 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য, কিংবা একদিন আল্লাহর রাস্তায় সফর করে, ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠানটি দেখার এবং সুন্নত মোতাবেক আমল করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন আমির আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।